الله أكبر الله أكبر الله أكبر أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على سلام حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله
أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين
রমজানের শেষ দশ দিন বা শেষ দশক খুব দ্রুত কেটে যাচ্ছে। এই দশকে মুসলমানদের বেশিরভাগ ক্ষেত্রে দুটো বিষয়ের প্রতি মনোযোগ থাকে বা সেগুলোকে বেশি গুরুত্ব দিয়ে থাকে। এগুলোর একটি হলো লাইলাতুল কাদর আর অপরটি হলো জুমাতুল ওয়েদা বা রমজানের শেষ জুমা। এগুলোর একটি অর্থাৎ লাইলাতুল কাদর সত্যিকার অর্থে একটি গুরুত্বপূর্ণ বিষয় যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পক্ষ থেকেও প্রমাণিত। হাদিসে বিভিন্ন বর্ণনাকারীর বরাতে উল্লেখ রয়েছে। একইভাবে কোরআন শরীফের উল্লেখ রয়েছে, কিন্তু জুমাতুল ওয়েদাকে স্বয়ং মুসলমানরা বা আলেমদের নিজেদের প্রস্তাবিত ব্যাখ্যা এটিকে ভুলভাবে উপস্থাপন করেছে। আজ আমি এই দুটো কথার প্রতি মনোযোগ আকর্ষণ করব বা এর গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। আজও আমি হযরত মুসলিহ মাওলার খুতবার উপর কিছুটা নির্ভর করব
লাইলাতুল কদর কে বারে মে
এই বিষয়টি উপস্থাপনের জন্য। লাইলাতুল কদর
মুখতলিফ রাগিয়ন
সম্পর্কে বিভিন্ন বর্ণনাকারী বিভিন্ন তারিখের কথা উল্লেখ করেছেন। কেউ বলেছেন একুশ রমজান, কেউ তেইশ বা ২৯ তারিখের রাত উল্লেখ করেছে। অনেকেই এই দৃঢ় ধারণা রাখে যে ২৭ বা ২৯তম রমজানের রাতেই হলো লাইলাতুল কদর। যাই হোক, এ সম্পর্কে প্রধানত মূল হাদিস এটি যে লাইলাতুল কদর সন্ধান করো রমজানের শেষ দশ রাতে।
বহরহাল লাইলাতুল কদর এক ঐসি রাত হ্যায়,
লাইলাতুল কদর এমন একটি রাত যার একটি বাস্তবতা
রয়েছে।
আর এটিও বাস্তব সত্য কথা যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে এই বিশেষ রাতের সুনির্দিষ্ট জ্ঞানও দেওয়া হয়েছিল যে রাতে প্রকৃত মোমেনকে দোয়া গৃহীত হওয়ার বিশেষ দৃশ্য দেখানো হয় আর সচরাচর দোয়া গৃহীত হয়। কিন্তু হাদিস থেকে আমরা জানি দুজন মুসলমানের ভুলের কারণে এই নির্দিষ্ট তারিখ তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুলে গেছেন। এই বিশেষ মুহূর্তের বা সময়ের জ্ঞান অর্জন বা এই সম্পর্কে অবহিত থাকা কোন সামান্য বিষয় নয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে সহজাত ভাবে এই বাসনা জাগ্রত হয়েছিল যে আল্লাহ তাআলা আমাকে যে জ্ঞান দিয়েছেন তা আমি মুমিনদের জামাতকে অবহিত করব। হাদিসে আছে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জ্ঞান দেয়া হয়েছে তিনি সানন্দে ঘর থেকে বাইরে আসেন মানুষকে জানানোর উদ্দেশ্যে যেন তারাও এটি থেকে লাভবান হতে পারে, কিন্তু বাইরে আসার পর তিনি দেখেন যে দুজন মুসলমান ঝগড়া করছে, তাদের বেতনটা এবং মতভেদ দূর করার চেষ্টায় তিনি রত হন, যার ফলে তার দৃষ্টি অন্যত্র সরে
যায়।
মনে হয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দীর্ঘ সময় লেগেছে এই দুই ব্যক্তির মীমাংসা করাতে, বা বিষয়ের সমাধানে দীর্ঘ সময় লেগে থাকবে। যাই হোক, পুনরায় যখন এদিকে মনঃসংযোগের চেষ্টা করেন, আমি তো লাইলাতুল কদরের নির্দিষ্ট দিন সম্পর্কে অবহিত করতে এসেছি, কিন্তু তিনি ততক্ষণ এসে নির্দিষ্ট তারিখ ভুলে যান, বরং হাদিসে ভুলিয়ে দেওয়া শব্দ এসেছে। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু লিখেছেন, হাদিসের শব্দ থেকে প্রতিভাত হয় যে তিনি ভুলেননি, বরং ঐশী পরিকল্পনার অধীনে সেই নির্দিষ্ট মুহূর্তের স্মৃতি মুছে দেয়া হয়েছে তার স্মৃতিপট হতে। যাই হোক, তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই বিতণ্ডা এবং এই বৎসার কারণে, এই মতভেদের কারণে এই মুহূর্তের জ্ঞান প্রত্যাহার করা হয়েছে, তাই এখন সুনির্দিষ্ট রাতে না হলে এতে একে রমজানের শেষ দশ দিনের বেজোড় রাতে সন্ধান করো। এর মাধ্যমে হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু এক গুরুত্বপূর্ণ কথা বর্ণনা করেছেন, সেই মুহূর্ত যার গুরুত্বের নিরিখে এটিকে লাইলাতুল কদর বলা হয়েছে, জাতিগত ঐক্য এবং সংহতির সাথে সম্পর্ক রাখে, তাই এটি খুবই গুরুত্বপূর্ণ একটি কথা। আমরা হাদিস শুনে বলি যে যদি দুজন মুসলমানের বৎসা বা বিতণ্ডা না হতো এই নির্দিষ্ট দিন জানতে পারতাম, কিন্তু এই গুরুত্বপূর্ণ কথার দিকে মনোযোগ কমেই নিবদ্ধ হয় যে সেই নির্দিষ্ট দৃষ্টিকোণ থেকে সেটিকে লাইলাতুল কদর বলা হয়, জাতীয় ঐক্য সংহতির সাথে সম্পর্কযুক্ত। যে জাতির ঐক্য সংহতি হারিয়ে
যায়
তাদের জীবন থেকে লাইলাতুল কদরও প্রত্যাহার করা হয়। আজ একান্ত আক্ষেপের সাথে আমাদের কথাও বলতে হয় যে অনেক মুসলমান দেশের দুর্ভাগ্য, তাদের মাঝে সেই ঐক্য নেই, সেই একতা নেই, প্রজা প্রজার বিরুদ্ধে যুদ্ধরত, প্রজা সরকারের বিরুদ্ধে যুদ্ধ করছে, সরকার জনসাধারণের উপর অত্যাচার করছে। এক কথায় শুধু ঐক্য এবং সংহতি হারিয়ে যায়নি, বরং জুলম এবং অত্যাচারও চলছে, এবং অত্যাচারের উপর জুলমের উপর জোরও দেয়া হচ্ছে। এই ঐক্য এবং সংহতির ঘাটতির ফলেই আজ ভিন জাতি মুসলমানদের বিরুদ্ধে যাচ্ছে তাই করার শ্রেষ্ঠতা দেখাচ্ছে, আর এই কারণেই ইসরায়েল নির্দয় ভাবে নিরীহ ফিলিস্তিনিদের উপর্যুপরি হত্যা করে চলেছে। যদি মুসলমানদের ভিতর ঐক্য থাকত, সংহতি
থাকত,
খোদার বর্ণিত পথে চলত, তাহলে মুসলমান দেশগুলোর এত শক্তি রয়েছে, এত বড় শক্তি তারা, যে এভাবে জুলম করা তাদের জন্য সম্ভব হতো না। যুদ্ধেরও কিছু নীতি আছে, ইসরায়েলের মোকাবেলায় ফিলিস্তিনিদের শক্তি নাই বললেই চলে। যদি এটি বলা হয় যে হামাস অন্যায় করছে বা জুলম করছে, তো মুসলমান দেশদের উচিত তাদেরকে বাধা
দেয়া,
কিন্তু এই উভয় পক্ষের জুলম ও অত্যাচারের তুলনা এভাবে করা যায় যে এক ব্যক্তি লাঠি অন্যায়ের জন্য ব্যবহার করছে, লাঠি চালাচ্ছে, আর দ্বিতীয় ব্যক্তি কামান ছুড়ছে। মুসলমান দেশ মনে করে শোক পালন করে তাদের দায়িত্ব শেষ হয়ে যাবে। সম্প্রতি তুর্কিতে শোক পালন করা
হয়েছে।
একইভাবে
পাশ্চাত্য
নিজেদের ভূমিকা পালন করছে না। তাদের উচিত ছিল উভয় পক্ষকে কঠোর ভাবে বারণ করা। যাই হোক, আমরা কেবল দোয়া করতে পারি আল্লাহ তাআলা নির্যাতিত এবং নিরীহ লোকদেরকে অত্যাচারের হাত থেকে রক্ষা করুন, শান্তি প্রতিষ্ঠিত হোক। অনুরূপ ভাবে মুসলমান দেশগুলোতেও পরস্পরের উপর জুলম অত্যাচার চলছে, নৈরাজ্য ক্রমশ বাড়ছে। আল্লাহ তাআলা তাদেরকেও বিবেক বুদ্ধি দিন। কালমা পাঠকারী অন্য কালমা পাঠকারীর রক্তে যে হাত রঞ্জিত করছে তা যেন এরা এড়িয়ে চলতে পারে, তা থেকে যেন এরা বিরত হতে পারে। তাদের নিজেদের মাঝে ঐক্য এবং সংহতি প্রতিষ্ঠিত হোক।
এছাড়া
প্রকৃত অর্থে ইবাদতের দায়িত্ব পালিত হতে পারে না। আর লাইলাতুল কদর দেখার স্বপ্ন বাস্তবায়িত হবে না, কেননা জাতির মাঝে যদি ঐক্য না থাকে, সংহতি না থাকে, ঐক্য যদি হারিয়ে যায় তাহলে লাইলাতুল কদর উঠিয়ে নেওয়া হয়। কেবল রাত এবং অমানিশাই তাদের অদৃষ্ট হয়ে যায়, উন্নতির চাকা থেমে যায়। লাইলাতুল কদর অর্থ হল সে রাত, যে রাতে মানুষের ভাগ্যের বা অদৃষ্টের অনুমান করা হয়, ধারণা করা হয় বা সিদ্ধান্ত করা হয়। সিদ্ধান্ত করা হয় যে পরবর্তী বছর তার কাছে তার সাথে কি ব্যবহার হবে, সে কতটা উন্নতি করবে, কতটা অগ্রসর হবে, কি কি কল্যাণ রাজ্যে সে লাভ করবে এবং কোন কোন অর্থে ক্ষতিগ্রস্ত হবে। মানুষের উন্নতির সকল সিদ্ধান্ত লায়েল বা অমানিসার মাঝেই হয়ে থাকে। এই অন্যদিকে দৈহিক উন্নতির সাথে তুলনা করতে গিয়ে হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু বিষয়টি এক জায়গায় এভাবে বর্ণনা করেছেন যে কোরআন থেকে জানা যায় মানুষের দৈহিক উন্নতিও অব্যাহত অন্ধকারের মাঝেই, অমানিসার মাঝেই হয়ে থাকে। মাতৃগর্ভ যেখানে বাচ্চা লালিত পালিত হয় তা বহু অন্ধকার এবং অমানিসার সমাহার, আর সেখানেই মানুষের দৈহিক উন্নতির সিদ্ধান্ত হয়ে থাকে। গর্ভকালে যদি সঠিক অর্থে লালন পালন না হয় বাচ্চা বা ভ্রূণ দুর্বল হয়ে যায়। এটি প্রমাণিত সত্য যে মায়ের বাহ্যিক পরিবেশের বাহিরের পরিবেশের ভ্রূণের উপর প্রভাব পড়ে। অনুরূপ ভাবে মায়ের খাবার ইত্যাদির ভ্রূণের উপর প্রভাব পড়ে থাকে। বাচ্চার নৈতিক চরিত্র ভালো হবে না যদি মায়ের পরিবেশ সুন্দর না হয়। এমনকি ভীতু মায়েদের সন্তানরা পৃথিবীতে বড় কোনো কাজ করতে পারে না, বরং অনেক সময় বাহিরের ভয় ভীতির কারণে মানসিক ভাবে বাচ্চা দুর্বল জন্ম
নেয়।
গর্ভকালে ভালো খাবার এবং ভালো পরিবেশের বাচ্চার স্বাস্থ্যের উপর প্রভাব পড়তে থাকে। এই কারণেই অন্তঃসত্ত্বা অবস্থায় মায়েদের রোজা রাখা পছন্দ করেনি, নিষেধ করেছে মাকে, কেননা এর ফলে ভ্রূণের বৃদ্ধি প্রভাবিত হয়। আর এই কারণেই শরীয়ত এমন সময় তালাককেও পছন্দ করেনি, কেননা যে মানসিক আঘাত আসে এর ফলশ্রুতিতে তা বাচ্চার বৃদ্ধিকে প্রভাবিত করে, বাচ্চা দুর্বল হয়ে যায়। এ কারণে এমন অবস্থায় ইসলাম নিকাহ বা বিয়ে করা অবৈধ আখ্যায়িত করেছে। আবেগের আতিশয্যে বাচ্চার বৃদ্ধি এবং লালন পালন প্রভাবিত হতে পারে। এছাড়া ইসলাম স্বামী স্ত্রীকে শয়তানি চিন্তাধারা থেকে মুক্ত থাকার জন্য দোয়া শিখিয়েছে, যেন এমন কোন চিন্তাধারা হৃদয়ে দানা বাঁধতে না পারে যা আগত সন্তানকে প্রভাবিত করতে পারে। উভয়ের দোয়া করা উচিত যে হে আল্লাহ, আমাদের শিরা ও ধমনীতে রক্তের সাথে যে শয়তান ধাবিত হচ্ছে হাদিস অনুসারে, সেই শয়তানকে আমাদের জীবন থেকে পৃথক করে দাও, যেন সন্তান শয়তানি স্পর্শ থেকে মুক্ত থাকে। শরীয়ত বাচ্চার লালন পালনের জন্য এই দিনগুলোতে বিশেষ সাবধানতা শিখিয়েছে, যখন তারা বহু অন্ধকারের পর্দায় আবৃত থাকে, আর এই সাবধানতার ধারা ততক্ষণ অব্যাহত রেখেছে যতদিন সেই অন্ধকার বা সেই অমানিসা অব্যাহত থাকে। আর বাচ্চার মায়ের দুধ পান করা পর্যন্ত এটি সম্প্রসারিত করা হয় সাবধানতার যুগ। বাচ্চা তখন নিজের জীবনের খাতিরে দুনিয়ার কারো প্রতি তাকায় না, বরং মায়ের দিকে চেয়ে থাকে। সেই দিনগুলোতে মায়ের রোজা রাখা নিষিদ্ধ, যেন বাচ্চার বৃদ্ধি এবং বাচ্চার স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব না পড়ে। যেভাবে দৈহিক উন্নতি অমানিসা বা অন্ধকারের মাঝে হয়ে থাকে, একইভাবে আধ্যাত্মিক উন্নতিও রাতের অন্ধকারেই হয়। প্রত্যেক জাতির আধ্যাত্মিক উন্নতি ততটা হয় যতটা সেই জাতির প্রাথমিক এবং প্রারম্ভিক কোরবানি হয়ে থাকে। কোন জাতির উন্নতির মান কি হবে তা নির্ভর করে তাদের লাইলাতুল কদরের উপর। কোন জাতির উন্নতির মানদণ্ড কি হবে তার সিদ্ধান্ত হবে তাদের লাইলাতুল কদর অনুসারে। এই কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি খোদার যত বেশি প্রিয় হবে ততই সে পরীক্ষার সম্মুখীন হবে। আমাদেরকে স্মরণ রাখতে হবে, আমরাও কোন কোন স্থানে পরীক্ষার সম্মুখীন, এটাই তো লাইলাতুল কদর। এই পরীক্ষার কারণে ততই একাগ্রতার সাথে আন্তরিকতার সাথে সে প্রকৃত লাইলাতুল কদর সন্ধান করে, দোয়ার প্রতিও তখনই মনোযোগ নিবদ্ধ হয় আল্লাহর দিকে। তখনই মানুষ প্রকৃতপক্ষে ঝুঁকে যখন সে কষ্টের সম্মুখীন হয়, যার মাধ্যমে মানুষ কষ্টের যুগকে তরবিয়তের যুগকে সফলভাবে কাটিয়ে নেয় বা অতিক্রম করতে সক্ষম হয়। কিন্তু যদি আমরা আমাদের ঐক্য এবং সংহতির মান কে নষ্ট করি, তাহলে লাইলাতুল কদর থেকে সত্যিকার অর্থে আমরা লাভবান হতে পারব না। যদি আমাদের কোরবানিকে আমরা খোদার সন্তুষ্টির কারণ মনে করে কোরবানি করা অব্যাহত রাখি, তাহলে সফলতার দ্বার প্রান্তে আমরা উপনীত হব। একটা নতুন জীবন লাভ করবো আমরা, একটা নতুন আঙ্গিকে আমাদের আত্মপ্রকাশ ঘটবে, পারস্পরিক এবং একতাকে যদি খোদার সন্তুষ্টির জন্য আমরা অটুট এবং অক্ষুণ্ণ রাখি, উন্নতির নতুন নতুন মাইল ফলক আমরা অতিক্রম করতে পারবো। এটি খুব গুরুত্বপূর্ণ একটা কথা যা আমাদের সবাইকে দৃষ্টিতে রাখতে হবে। এই লাইলাতুল কদর যদি আমরা সফলভাবে অতিক্রম করি, তাহলে উন্নতি এবং অগ্রগতির সিদ্ধান্ত হবে অসাধারণ। সিদ্ধান্ত তো আল্লাহ তালাই করবেন, দোয়াও আল্লাহ তালাই কবুল করবেন, আর লাইলাতুল কদরও আল্লাহ তালাই দেখাবেন এবং ভাগ্যে জোটাবেন। কিন্তু সেই কথাগুলো মেনে চলা আবশ্যক যা লাইলাতুল কদর লাভের কারণ হয়ে থাকে। এরপর যে প্রভাত উদিত হয়, সেই প্রভাতও অসাধারণ প্রভাত হয়ে থাকে এবং অসাধারণ সফলতা নিয়ে এই দিন আমাদের জীবনে আসবে, তাই লাইলাতুল কদর থেকে কল্যাণ মণ্ডিত হওয়ার জন্য এই কথাগুলো আমাদের সব সময় সামনে রাখতে হবে। লাইলাতুল কদর কুরবানির সেই মুহূর্তের নাম যা খোদার দরবারে গৃহীত
হয়,
আর খোদার দরবারে যা গৃহীত হয় এর চেয়ে বেশি লাভজনক ব্যবসা আর হতে পারে না। তাই গ্রহণযোগ্য বা গ্রহণীয় ত্যাগ স্বীকারের চেষ্টা করা উচিত। ইসলামী যুদ্ধে দৃষ্টান্ত স্বরূপ বদরের যুদ্ধে কাফেরও মারা গেছে আর মুসলমানরাও শহীদ হয়েছেন, কিন্তু কাফেরদের নিহত হওয়া কোন অর্থে লাইলাতুল কদর ছিল না, তাদের কুরবানি লাইলাতুল কদর ছিল না, কিন্তু মুসলমানদের শাহাদত বরণ নিঃসন্দেহে লাইলাতুল কদর ছিল। কেননা আল্লাহ তাআলা এই সকল কুরবানিকে গৃহীত এবং গ্রহণযোগ্য আখ্যায়িত করেছেন। আর এই নীতি স্মরণ রাখতে হবে যে যেই কষ্টের আল্লাহ তাআলা কোন মূল্য নির্ধারণ করেন না, লাইলাতুল কদর
নয়,
তা হলো শাস্তি,
আযাব। মগর
কিন্তু কষ্ট যার জন্য খোদা এক মূল্য নির্ধারণ করেন সেটি হলো লাইলাতুল কদর, অর্থাৎ অন্ধকার, বিপদ আপদ, সমস্যা যার পুরস্কার দেওয়ার আল্লাহ সিদ্ধান্ত করেছেন সেটি হলো লাইলাতুল কদর।
আল্লাহ
তাআলা
ইনসান কে লিয়ে এসি সাথে মুকরর কি হ্যায়,
মানুষের জন্য এমন কিছু মুহূর্ত নির্ধারণ করে রেখেছেন যে মুহূর্তে কৃত যে কোনো কুরবানি আল্লাহ তাআলার দরবারে গৃহীত
হয়।
জামাতে আহমদিয়া এর দৃশ্য এবং দৃষ্টান্ত দেখে থাকে এবং দেখছে পৃথিবীর কোন কোন দেশে আহমদিদের জন্য পরিস্থিতি হলো অত্যন্ত কঠোর, যেখানে এই কঠোর পরিস্থিতি তাদের প্রভাত উদিত হওয়ার শুভ সংবাদ দিচ্ছে, সেখানে লাইলাতুল কদরের ফলশ্রুতিতে পৃথিবীর দেশে দেশে শহরে শহরে এবং গ্রামে গ্রামে বহু আহমদি সন্তানের জন্ম হচ্ছে, নতুন নতুন জামাত প্রতিষ্ঠিত হচ্ছে। এটি হতে অধিক কল্যাণ লাভের জন্য লাইলাতুল কদরের বর্ধিত কল্যাণ রাজি ঘরে ওঠানোর জন্য আমাদের সবার এই অঙ্গীকার করা উচিত যে আমাদের পারস্পরিক ঐক্য এবং একতা পূর্বের তুলনায় দৃঢ় হবে। এতে যদি কোনো জায়গায় বিপত্তি দেখা দেয়, ফাটল সৃষ্টি হয়, তাহলে আমরা তাৎক্ষণিকভাবে তা দূর করব। রহমা ও বায়নাহম পারস্পরিক সহবর্মিতা এবং সহানুভূতির মূর্ত প্রতীক হিসাবে লাইলাতুল কদরের কল্যাণের ভাগী হওয়ার চেষ্টা করব। এ রমজানে তাই আমাদেরকে পারস্পরিক এবং ব্যক্তিগত পর্যায়ে মনোমালিন্য দূরীভূত দূর করার চেষ্টা করতে হবে, যেন আমরা লাইলাতুল কদর থেকে কল্যাণ লাভ করতে পারি। আর লাইলাতুল কদরের ফল, ফসল, সফলতা এবং উন্নতি এবং পুরস্কার রাজি সমষ্টিগত ভাবে বা জামাতের দৃষ্টিকোণ থেকে আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, তা থেকে যেন আমরা অংশ পেতে পারি। আমাদের এটিও স্মরণ রাখতে হবে যে খোদার কৃপা বাড়ি যতই প্রবল রূপ ধারণ করছে, সেই অনুপাতে শত্রু আমাদের পথে বাধা বিপত্তি সৃষ্টি করবে এবং করছে, পরীক্ষার মুখে ঠেলে দেওয়ার চেষ্টা করবে এবং করছে। কথা ভাবা উচিত নয় যে এসব শুধু কয়েকটি দেশে সীমাবদ্ধ, হিংসার অগ্নি অন্যতের গতি থামিয়ে দেওয়ার জন্য চূড়ান্ত চেষ্টা করে আর সর্বত্র এটি করবে, কিন্তু লাইলাতুল কদর আসার শুভ সংবাদ এসবের ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত থাকা এবং জামাতের উন্নতির নিমিত্তে কৃত দোয়া গৃহীত হওয়ার শুভ সংবাদ দিচ্ছে। তাই যতদিন আমরা নিজেদের অবস্থাকে খোদার সন্তুষ্টির অধীনস্থ রাখার চেষ্টা করবো, লাইলাতুল কদর থেকে আমরা অংশ পেতে থাকবো। মোমেনদের উদ্দেশ্য, প্রচেষ্টা এবং বাসনা জামাতকে উন্নতির সেই পরম মার্গে দেখার থেকে থাকে, যার আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম
কি তরফ মনসুব হোকর
হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের প্রতি আরোপিত হয়ে
উস তরিক সে
আমাদের
তরকিয়াত কা হিসসা বাননি কোশিশ করনি চাহিয়ে,
সেভাবে সেই সকল উন্নতির অংশ হওয়ার চেষ্টা করা উচিত যা হযরত মসীহ মওউদ বলেছেন। আর সেই রীতি সেই দুটো কথার মাঝে এসে যায় যা তিনি আগমনের নিজ আগমনের উদ্দেশ্য সম্পর্কে আমাদেরকে অবহিত করেছেন। একটি হলো খোদার সাথে বান্দার সাক্ষাৎ, বান্দার খোদার সাথে মিলিত হওয়া। দ্বিতীয়ত মানুষের অধিকার প্রদান। তো এই দুটো কাজ হলো আমাদের প্রধান দায়িত্ব। একটি হলো ইবাদতের মান উন্নত করা আর পারস্পরিক মতভেদ এবং ঝগড়া বিবাদ ছেড়ে দিয়ে পারস্পরিক প্রাপ্য অধিকার প্রদানের প্রতি মনোযোগ দেওয়া। এটি হতেই পারে না যে অধিকার প্রকৃত অর্থে প্রদান করা হবে আর মনোমালিন্য ও ভেদাভেদ থেকে যাবে। এই নীতি যদি আমরা অনুসরণ করি তাহলে লাইলাতুল কদরের প্রকৃত মর্ম বুঝতে পারবো এবং লাইলাতুল কদর লাভ হবে আমাদের জীবনে। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম লাইলাতুল কদরকে এক জায়গায় এভাবে সংজ্ঞায়িত করেছেন যে লাইলাতুল কদর মানুষের জন্য তার সবচেয়ে পরিষ্কার এবং স্বচ্ছ সময় হয়ে থাকে। তাই নিজেদের জীবনকে পবিত্র এবং পরিচ্ছন্ন করার জন্য এমন লাইলাতুল কদর আমাদের সন্ধান করা উচিত। আর সেটি প্রকৃত লাইলাতুল কদর হবে যখন আমরা নিজেদের জীবনকে পবিত্র করব। আর আমি যেভাবে বলেছি যে দ্বিতীয় কথা হলো জামাতুল বিদা সংক্রান্ত, এ সম্পর্কে বহু অদ্ভুত এবং অলীক ধ্যান ধারণা মানুষের মাঝে অনুপ্রবেশ করেছে। আমাদের প্রতি খোদার অপার অনুগ্রহ যে তিনি আমাদেরকে যোগ ইমামকে মানার তৌফিক দিয়েছেন এবং ভ্রান্ত সব ধ্যান ধারণা থেকে আমাদের মুক্ত করেছেন। এসব ধ্যান ধারণা হতে এক আহমদীর অবশ্যই মুক্ত থাকা চাই, নতুবা আহমদী হয়ে লাভ কি? আহমদী মনে করে রমজানের শেষ জুমায় যোগ দাও, শেষ জুমায় অংশগ্রহণ করো, তাহলে জেনে শুনে যে নামাজ ছেড়ে দেয়া হয়, পরিত্যাগ করা হয়, তার পাপ ক্ষমা করে দেয়া হবে। অর্থাৎ আজ খুতবা শুনে আর দুই রাকাত নামাজ পড়ে যেন অতীতের সকল পাপ থেকে মানুষ পবিত্র হয়ে যায় বা মুক্তি লাভ হয়ে যায় বা মুক্তি পেয়ে যাবে। আর এই সময়ের ভিতর মানুষের উপর যত ফজল যত অনুগ্রহ রাজে বর্ষিত হয় রমজানের শেষ জুমা এই সবের জন্য যথেষ্ট হবে। এদের ধারণা অনুসারে খোদার তাদের এই চারটি সেজদার উপরেই নির্ভর করছে বা এরা ভাবে যে খোদার উপর তারা চারটি সেজদা করে অনেক অনুগ্রহ করেছে আর এইভাবে নাউজুবিল্লাহ তার খোদাই প্রতিষ্ঠা করেছে। তো এই মানসিকতা নিয়ে যারা জুমা পড়ে জুমাতুল বিদাও তাদের কোনো কাজে আসে না আর রমজানও তাদের কোন কাজে দেয় না আর লাইলাতুল কদর আসাও তাদের জন্য লাভজনক হয় না, তা অন্যদের জন্যই আসে। সর্বদা স্মরণ রাখতে হবে যে আল্লাহর আদেশ নিষেধ মানব জাতির উপর একটা বড় অনুগ্রহ হয়ে থাকে, একটা বড় আশীর্বাদ। এগুলো অনুসরণের মাঝে আমাদের জন্য কল্যাণ নিহিত, এগুলো কোন শাস্তি নয় যে এসব না করার জন্য অজুহাত সন্ধান করতে হবে। অজুহাত বাহানা সেসবের জন্য সন্ধান করা হয় যা শাস্তি স্বরূপ হয়ে থাকে বা যা জরিমানা স্বরূপ হয়ে থাকে। কোন বিবেকবান মানুষ কল্যাণকর বস্তু এড়ানোর জন্য কোন অজুহাত সন্ধান করে না। কে চাইবে যে তার সন্তান না হোক, তার রোগ ব্যাধি থেকে নিরাময় লাভ না হোক, সে এবং তার সন্তান সন্ততি জ্ঞানী না হোক বা তার নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু সুখ শান্তি না পাক বা তার সন্তান সন্ততি সম্মানিত না হোক, এটি কেউ চায় না। অজুহাত বা বাহানা তালাশ করে মানুষ এর বিপরীত বিষয়ের জন্য। মানুষ বাহানা করে, অজুহাত তালাশ করে সমস্যা এড়ানোর জন্য। তাই আল্লাহর আদেশ নিষেধ এড়ানোর জন্য যদি আমরা বাহানা বা অজুহাত তালাশ করি, তাহলে এর অর্থ হবে তার
কহর মুসিবত ও দুঃখ সমস্যা
শিক্ষাকে, তার আদেশকে আমরা আজাব দুঃখ এবং সমস্যা মনে করি। আল্লাহ তাআলার পক্ষ থেকে আগত প্রতিটি কথা, তার আদেশ নিষেধ এবং দিক নির্দেশনা আমাদের কল্যাণ এবং আমাদের মঙ্গলের উদ্দেশ্যে হয়ে থাকে। তাই তার আদেশ নিষেধের প্রতি আমাদের মনোযোগী হওয়া উচিত। এইগুলো ইবাদত সংক্রান্ত হোক বা অন্যান্য আদেশ নিষেধ হোক, সবই আমাদের কল্যাণের উদ্দেশ্যে। তাই কোন নির্দেশকে
চটি সমঝনা,
অভিশাপ মনে করা,
মহরুম করলে বলি বাত
খোদার আশীর্বাদ থেকে নিজেকে বঞ্চিত করার নামান্তর সর্বদা স্মরণ রাখতে হবে যে আমাদের জীবনদাতা এবং এই পৃথিবীতে প্রেরণকারী হলেন আল্লাহ। যিনি এই পৃথিবীতে প্রেরণকারী, তিনি আমাদের জন্য জীবনের এক উদ্দেশ্য নির্ধারণ করেছেন। আর সেই উদ্দেশ্য যেভাবে তিনি বলেছেন, সেই উদ্দেশ্য হল মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অর্থাৎ আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছে আমার ইবাদতের উদ্দেশ্যে।
সুতরাং
জন্মের উদ্দেশ্য যেখানে ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সুতরাং এটি কোন বিশেষ দিন বা বিশেষ কোন জুমার সাথে সম্পৃক্ত নয়, বরং সকল নামাজ এবং সকল জুমা আবশ্যক। নফল তো আছেই, যা মানুষ নিজের অবস্থা এবং সামর্থ্য অনুসারে খোদার অধিক নৈকট্য লাভের জন্য পড়েই থাকে। তাই প্রকৃত মোমেনের দায়িত্ব হবে খোদার নির্দেশকে সর্বশক্তি নিয়োজিত করে পালনের চেষ্টা করা, বিশেষ করে ইবাদত যা জীবনের মূল উদ্দেশ্য, এদিকে অনেক বেশি মনোযোগী হওয়া আবশ্যক। আর ইবাদতের ফলে আমরাই লাভবান হই, আর এটি নয় যে ইবাদতের কোন উপকারিতা নেই, এটি অবশ্যই উপকারী। খোদার খোদাই আমাদের ইবাদত ছাড়াও প্রতিষ্ঠিত আছে এবং প্রতিষ্ঠিত থাকবে। যদি আমরা ইবাদত করি বা ইবাদতকারী হই, তাহলে তার অনুগ্রহ রাজের পাশাপাশি আমরা তার পক্ষ থেকে পুরস্কৃত হব এবং আমরা কল্যাণমণ্ডিত হব। সর্বদা স্মরণ রাখা উচিত যে আমরা তখনই খাঁটি ইমানদার গণ্য হব যদি খোদার নির্দেশাবলী মেনে চলি। একজন খাঁটি মোমেনের খোদার সাথে সম্পর্ক তেমনই হয়ে থাকে যেভাবে দুজন বন্ধুর সম্পর্ক হয়ে থাকে। স্মরণ রাখতে হবে যে বন্ধুত্ব সবসময় দ্বিপাক্ষিক হয়ে থাকে, একে অন্যের কথা মানতে হয় এবং নিষ্ঠা এবং বিশ্বস্ততার সাথে মানতে হয়। এটি হবে না যে একজন সবসময় নিজের কথা চাপাবে আর দ্বিতীয় ব্যক্তি তা শিরোধার্য করবে। এর মাধ্যমে দোয়া গৃহীত হওয়ার বিষয়টিও আমাদের জন্য স্পষ্ট হয়, অর্থাৎ আল্লাহর আদেশ নিষেধ যদি আমরা মেনে চলি আর বিশুদ্ধ চিত্তে যদি তা মেনে চলি, তাহলে তিনি আমাদের দোয়া গ্রহণ করবেন। দ্বিতীয়ত, যে বন্ধুত্ব আন্তরিক হয়ে থাকে, খাঁটি হয়ে থাকে, তাতে কখনো এক বন্ধু দ্বিতীয় বন্ধুর কোন ক্ষতের দুর্ভিসন্ধি রাখে না। জাগতিক ক্ষেত্রে যেখানে এক বন্ধু অন্য বন্ধুর ক্ষতি চায় না, খোদা তালা যিনি সকল বিশ্বস্তদের চেয়ে বেশি বিশ্বস্ততার মূল্য দিয়ে থাকেন, তিনি কিভাবে বন্ধুর ক্ষতি চাইতে পারেন? তাই খাঁটি ইমান এবং বিশ্বাসের কল্যাণে আল্লাহ তালার পক্ষ থেকে রহমত এবং কল্যাণ রাজি লাভ হয়।
দুনিয়াবি দোস্তি মে
জাগতিক বন্ধুত্বের ক্ষেত্রে যদি বিশ্বাস থাকে যে আমার বন্ধু আমার প্রতি বিশ্বস্ত, বন্ধু যদি এমন কোন কাজ করে যা বাহ্যত ক্ষতিকর, যা আপাত দৃষ্টিতে ক্ষতিকর, সেক্ষেত্রেও মানুষ বিশ্বাস রাখে যে আমার বন্ধু সে আমার প্রতি বিশ্বস্ত, তাই এই কাজের কোন নেতিবাচক ফলাফল প্রকাশ পাবে না। আমাকে আমাকে ক্ষতিগ্রস্ত করা আমার বন্ধুর উদ্দেশ্য নয়, বরং আমার কল্যাণী বা আমার হিত সাধনই তার উদ্দেশ্য। তো সেক্ষেত্রে প্রশ্ন দাঁড়ায় যে আল্লাহ সম্পর্কে কিভাবে এটি ভাবা যেতে পারে যে তিনি আমাদের কোন ক্ষতি চান বা ক্ষতির মুখে ঠেলে দিতে চান? যদি তার নির্দেশ মানা না হয় তাহলে তার অর্থ এটি হবে যে আল্লাহর নির্দেশকে মানুষ সমস্যা মনে করছে বা আজাব জ্ঞান করছে। যদি পরিস্থিতি এমন হয় তাহলে হয়তো আমাদের বন্ধুত্ব সত্য নয়, বা নাউজুবিল্লাহ তার মাঝে করুণা এবং স্নেহের কোন বৈশিষ্ট্য নেই, বরং অত্যাচারী নিষ্পেষণকারী এবং কঠোর প্রকৃতি সম্পন্ন, বিনা কারণে অনর্থক মানুষকে ধৃত করেন। হুজুর বলছেন যে এই কথা বা দ্বিতীয় কথা অবশ্যই সত্য নয়, মিথ্যা। আল্লাহ তাআলা অবশ্যই বড় দয়ালু এবং স্নেহশীল সত্তা। আমাদের বন্ধুত্বের মাঝে হয়তো কোন ত্রুটি আছে, দুর্বলতা যদি থেকে থাকে তাহলে তা আমাদের মাঝে রয়েছে। আমরা তার দয়া এবং স্নেহের যোগ্য করছে না নিজেদেরকে, তার দয়া এবং করুণা ভাজন হওয়ার জন্য আমাদেরকে নিজেদের অবস্থাকে খতিয়ে দেখতে হবে, আমাদের ঈমান দৃঢ় করতে হবে, আল্লাহ তাআলার আদেশ নিষেধের উপর প্রতিষ্ঠিত হতে হবে, আল্লাহ তাআলার শিক্ষাকে আশীর্বাদ এবং কৃপা হিসাবে নেওয়া আবশ্যক। যদি আল্লাহ তাআলার আদেশ নিষেধকে আশীর্বাদ মনে করা হয়, কৃপা গণ্য করা হয়, তাহলে এটিকে মানুষ বিদায় দেয় না, বরং এর উপর প্রতিষ্ঠিত হয়ে ঈমানকে দৃঢ় করার চেষ্টা করা হয় এবং চেষ্টা করতে হয় নিজেদের জীবনে এই সকল আদেশ নিষেধ শিরোধার্য করা হয়, হৃদয়ে গ্রথিত করতে হয়। কিছু সরকারি নির্দেশ এমন আছে যাকে মানুষ অভিশাপ মনে করে, বা তৃতীয় বিশ্বের দেশসমূহে দরিদ্র দেশে সরকারি কর্মকর্তা এমন আছে যারা আইনের বাহিরে গিয়ে নির্দেশ জারি করে যা মানুষের জন্য কষ্টের কারণ হয়, তাদের কোন স্থানে আসাই মানুষের জন্য কষ্টকর হয়ে যায়। সরকারি কর্মকর্তারা যখন সফরে যায় মানুষ সমস্যায় জর্জরিত হয়ে যায়, মানুষ তখন দোয়া করে যে খোদা করুন অফিসার নাই আসুক, এই বিপদ টলে যাক। কিন্তু খোদার আদেশ নিষেধ স্বৈরাচারী শাসকের আদেশ নিষেধের মতো হয় না, বরং খোদার আদেশ নিষেধ হয়ে থাকে আশীর্বাদ। এগুলো না মানা ধ্বংস ডেকে আনে। আল্লাহ তাআলার প্রতিটি নির্দেশ আশীর্বাদ নিয়ে আসে, অগণিত রহমত পিছনে রেখে যায়। নামাজ কি নিন, নামাজের সময় যখন হয় এটি মনে করা উচিত নয় যে অভিশাপ থেকে তাড়াতাড়ি মুক্তি লাভ করা উচিত, একটি বোঝা তাড়াতাড়ি ছুড়ে ফেলা উচিত আর ঘর থেকে এটিকে তাড়াতাড়ি শেষ করে বের করে দেওয়া উচিত। একইভাবে রমজান কে নিন, রমজান হেলায় কাটিয়ে দেওয়ার জন্য আসে না। রোজা অবশ্য সারা পৃথিবীর মানুষ রোজা রাখছে, আমরাও তাদের সাথে রাখি। অন্যান্য ইবাদতের ক্ষেত্রে একই কথাই প্রযোজ্য। এসব ইবাদত এজন্য নয় যে কোনোভাবে কাটিয়ে দেব, পরিবেশ বলছে তাই ইবাদত করো এবং এগুলো থেকে মুক্তি লাভ করো, বরং মোমেন্ট সবসময় এগুলো জীবনের স্থায়ী অংশ হিসাবে ধারণের চেষ্টা করে। একবারও যদি সত্যিকার নামাজ আন্তরিকতার সাথে পড়ার সুযোগ পায় তাহলে তার হৃদয় থেকে নামাজ বের হতে পারে না। এক অদ্ভুত স্বাদ সে পায় যা পরবর্তী নামাজ পড়তে তাকে অনুপ্রাণিত করে। নামাজ শেষ করার সময় সে সালাম করে, এই জন্য নয় যে আসসালামু আলাইকুম আমরা যাচ্ছি বিদায় নিচ্ছি, বরং আল্লাহর নির্দেশ হিসেবে সে সালাম করে নামাজের শেষে। অনুরূপ ভাবে মোমেনের জীবন থেকে রমজানও বিদায় নিতে পারে না। হযরত মুসলিম রাদিয়াল্লাহু আনহু এখানে খুব ভালো একটি কথা বলেছেন, আমাদের দেশে উর্দু ভাষায় খুব ভালো একটা বাগধারা রয়েছে, অর্থাৎ রোজা রাখা, অর্থাৎ রোজা রেখেছে। এটি খুব সুন্দর একটি বাগধারা। রোজা যখন অতিবাহিত হয় রোজাকে বিদায় দেওয়া হয় না, বরং রোজাকে ধরে রাখা হয়, হেফাজত করা হয়, সংরক্ষণ করা হয়, আর এটি স্থায়ীভাবে খোদার কৃপার ওয়ারিশ বা উত্তরাধিকারী করে। হাদিস থেকে প্রমাণিত হয় যদি মোমেন কোনো ভুল করে তার নেক কর্মসমূহ তার জন্য বর্ম হয়ে ঢাল হয়ে তাকে ধ্বংসযজ্ঞ থেকে রক্ষা করে। তাই সকল নেক কর্ম সম্পর্কে এই মনোবৃত্তি থাকা উচিত যে এটি যেন আমার জীবন থেকে হারিয়ে না যায়, বরং আমার জীবনে যেন স্থায়ী হয়। মানুষ সেটি থেকেই কল্যাণমণ্ডিত হতে পারে যা স্থায়ী হয় জীবনে, যার হৃদয়ে প্রতিষ্ঠিত থাকে। কোরআনেও আছে যে ওয়াল বাকিয়াতুস সালেহাত, এর মাধ্যমে বলা হয়েছে যে নেক কর্মই স্থায়ী হয়ে থাকে। অতএব সেই রমজান যা নেক কর্মের মাঝে আমরা অতিবাহিত করব তাই স্থায়ী হবে। এই দিনগুলো নিঃসন্দেহে কেটে যাবে, কিন্তু যতদিন সেই নেক কর্ম রমজানের কল্যাণে আমাদের জীবনে প্রবেশ করে বা প্রতিষ্ঠিত হয়, তা রমজানকে কখনো যেতে দেবে না। মোমেনের উচিত প্রত্যেক ভালো আর নেক কর্মকে বাকিয়াতুস সালেহাত হিসেবে স্থায়ী করা। দিন কেটে যাক কিন্তু রমজান যেন বিদায় না নেয়, রমজানও একটি ইবাদত। আর ইবাদত কখনো জীবন থেকে হারিয়ে যেতে পারে না, তা সবসময় প্রকৃত মোমেনের হৃদয়ে স্থায়ী ভাবে বসবাস করে। তাই প্রকৃত মোমেন হিসেবে রমজানকে আমাদের জীবনে স্থায়ী ভাবে থাকার সুযোগ করে দিতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোন বান্দা কোন নেক কর্ম করে এক শুভ্র বা সাদা দাগ বা চিহ্ন তার হৃদয়ে সৃষ্টি হয়, এবং নেক কর্মের ধারা যদি অব্যাহত রাখে আরো একটি সাদা এবং শুভ্র দাগ পরে তার হৃদয় ভাবে নেকি অব্যাহত রাখলে পুরো হৃদয় তার সাদা শুভ্র হয়ে যায়। অনুরূপ ভাবে যে পাপ কাজ করে তার হৃদয়ে একটা কালো দাগ, আর এই অপকর্ম যদি অব্যাহত রাখে তাহলে তার পুরো হৃদয় কালো হয়ে যায়।
তো নেক আর বদ দোনো কিসম কে আমাল,
তাই ভালো এবং মন্দ উভয় প্রকার কর্ম মানব হৃদয়ে একত্রিত বা সমবেত হয় তাতে একটা চিহ্ন রেখে যায়। আমাদের চেষ্টা করা উচিত নেক কর্মকে হৃদয়ে স্থান দেয়া, এই রমজানে যে সমস্ত নেক কর্ম করেছি তা যেন স্থায়ী হয় আমাদের জীবনে। আল্লাহ তাআলা রমজানের মাধ্যমে আমাদের ভিতর যা সৃষ্টি করতে চান তা হল আসলে হৃদয়কে নেক কর্মে বা পুণ্যে ভরে দেয়া। শুধু 29 বা 30টি রাতই রমজান আমাদের জন্য নিয়ে আসেনি বা আনে না, এই দিবারাত্র বছরের অন্যান্য মাসও এসে থাকে। এই মাস আমাদের জন্য বিভিন্ন প্রকারের ইবাদত এবং অন্যান্য নেক কর্ম নিয়ে এসেছে যা পালনের প্রতি আমাদের মনোযোগ আকর্ষণ করে। আমাদের উচিত এই দিনগুলোতে হৃদয়ে এইসবকে স্থান
দেয়া,
হৃদয়ে যা সুরক্ষিত থাকে তা অন্য কেউ ছিনতে পারে না যতক্ষণ পর্যন্ত না মানুষ স্বয়ং সেটিকে নষ্ট না করে। এক মোমেনের দায়িত্ব হবে খোদার এই নিয়ামতকে মূল্যায়ন করা। স্মরণ রাখবেন এই জুমা
রমজান
এই জন্য আসেনি যে জুমা পরে রমজানকে আমরা বিদায় দেব,
বল্কি ইসলিয়ে আয়া হ্যা কে আগর হাম চাহেন
বরং
ইসসে ফায়দা উঠাকর
আমরা যদি চাই তাহলে
হামেশা কে লিয়ে ইসে আপনে দিল মে কায়েম কর
এটিকে কাজে লাগিয়ে
জুমে কো
স্থায়ীভাবে
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
নে স্থান দিতে পারি।
মহানবী
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমাকে মুসলমানদের জন্য একটা ঈদ আখ্যায়িত করেছেন। হাদিস অনুসারে জুমার দিন এমন একটি মুহূর্ত আসে যখন দোয়া বিশেষভাবে গৃহীত হয়। আমাদের সেই সুযোগ সন্ধান করা উচিত। আজকের দিন আমরা এই জন্য মসজিদে আসিনি বা এই জন্য আসা উচিত নয়। আমাদের চিন্তা এমন হতে পারে না যে আল্লাহকে আমরা বলবো যে হে আল্লাহ রমজানের আকারে যে বিপদের মুখে তুমি আমাদের ঠেলে দিয়েছিলে আজ বিদায়, বরং আমরা মসজিদে এসেছি এই বরকতময় মুহূর্তে এই দোয়া করার জন্য যে হে আল্লাহ রমজান তো তিন চার দিনের ভিতর কেটে যাবে, কিন্তু হে খোদা তুমি রমজানের প্রকৃত তত্ত্ব এবং কৃত ইবাদত এবং অন্যান্য নেক কর্মগুলো আমাদের হৃদয়ে সংরক্ষণ করো, তা যেন কখনো আমাদের ছেড়ে না যায়। এই দৃষ্টিকোণ থেকে যদি আজকের জুমা থেকে ফায়দা হাসিলের আমরা চেষ্টা করি তাহলে এটি আজকের জুমার বড় উত্তম ব্যবহার হবে।
তিন চার দিন
কিন্তু এই জুমার মাধ্যমে বা আগামী তিন চার দিন পর যদি রমজানে চলে যায় আমাদের জীবন থেকে এ মাসে কৃত নেক কর্মগুলো যদি ভুলে যাই এটি চরম দুর্ভাগ্য হবে। এই পৃথিবীতে সন্তান পিতা হতে বা ছেলে মা হতে বা ভাই ভাই থেকে বিচ্ছিন্ন হয়ে কখনো আনন্দিত হয় না, যদি বরং নিকটাত্মীয়রও এমন বিচ্ছেদে আনন্দিত হতে পারে না। মানুষ আনন্দ পায় শত্রুর থাবা থেকে মুক্তি লাভ করে। একইভাবে রমজান চলে গেলে একজন প্রকৃত মোমেন আনন্দিত হতে পারে না। কল্যাণ রাজি হারিয়ে গেলে কেউ কখনো আনন্দিত হতে পারে না। এমন কে আছে যে কল্যাণ রাজি বিদায় নিলে বা হারিয়ে গেলে আনন্দিত হতে পারে, যে আনন্দিত হয় সে দুর্ভাগাই আখ্যা পেতে পারে, এছাড়া তাকে আর কি বলা যাবে। আজ আমাদের সবার এই দোয়া করা উচিত যে হে আল্লাহ তাআলা যেন এই দিনকে আমাদের সাথে স্থায়ীভাবে সম্পৃক্ত করে সংশ্লিষ্ট করে, আমাদের কোন একটি মুহূর্ত যেন রমজান থেকে বিচ্ছিন্ন না হয়, রমজান শূন্য না হয়। সর্বদা আমাদের ভাবা উচিত যে রমজান কি আর রমজানের প্রকৃত তত্ত্ব এবং আল্লাহ তাআলা আমাদেরকে অবহিত করেছেন। তাহলে প্রথম দিকে আমি বলেছি সেই বরকতময় দিন যেদিনে কোরআন অবতীর্ণ হয়েছে, রমজান আখ্যায়িত হয়। কোরআন অবতরণ যদি বন্ধ হয়ে যায় তাহলে সেই দিন কল্যাণময় হয় না, সেটি হতছাড়া দিন হয়ে থাকে। তাই মোমেনের জন্য আবশ্যক হবে এই দিনগুলোতে কোরআন পাঠ এবং শিক্ষার প্রতি যে মনোযোগ ছিল সেটি যেন সারা বছর জীবনের অংশ হিসাবে বিরাজ করে। সারা বছর কোরআন পাঠের প্রতি মনোযোগ দিন, সারা বছর এর শিক্ষা মেনে চলার চেষ্টা করুন। কোরআন অবতীর্ণ হওয়ার প্রকৃত উদ্দেশ্য তখনই সাধিত হবে যদি এটিকে আমরা জীবনের অংশ করে নিই এবং নিজেদের নামিয়ে যদি আমরা সেটিকে হৃদয়ে সংরক্ষণ করি। যেন জীবনের সকল মোড়ে আমরা এটি থেকে লাভবান হতে পারি। আমি যে দুটো কথার আজকে উল্লেখ করলাম, আল্লাহ করুন এদিকে যেন আমাদের দৃষ্টি নিবদ্ধ হয়, এর প্রকৃত তত্ত্ব যেন আমরা বুঝতে পারি, আমাদের লাইলাতুল কদর আমাদেরকে যেন সফলতার পরম মার্গে নিয়ে যায়, এর প্রকৃত উৎপত্তি যেন অর্জন হয়। আর এই জুমাতুল বেদা, রমজানের শেষ জুমা যাকে জুমাতুল বেদা বলা হয়, এটি জুমাতুল বেদা তো বলা উচিত নয়, বরং রমজানের শেষ জুমা। এই জুমা
রুখসত করতে ওয়ালা না বানায়ে,
রমজানের বরকত কে বিদায় দেয়ার জুমা যেন না হয়, বরং এর কল্যাণ রাজি যেন আমাদের জীবনের স্থায়ী অংশ হয়ে যায়, কোরআন অবতীর্ণ হওয়ার উদ্দেশ্য যেন সদা বাস্তবায়িত হয় আমাদের মাঝে আমাদের জীবনে। ফিলিস্তিনের মুসলমানদের অবস্থার কথা পূর্বে আমি উল্লেখ করেছি, দোয়ায় বিশেষভাবে তাদের স্মরণ রাখবেন, আল্লাহ তাআলা তাদের জন্য পরিস্থিতি সহজ করুন এবং এই সমস্যা থেকে তাদেরকে পরিত্রাণ দিন। নামাজের পর আমি এক ভাইয়ের গায়ে বানা জানাজা পড়াব। তিনি হলেন কিরগিজস্তানের জনাব নঈমুল্লাহ খান সাহেব, যিনি 2014 সালের 21 জুলাই 61 বছর বয়সের হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। তিনি মধ্য এশিয়া বিশ্ববাদী কিরগিজস্তানের জামাত প্রতিষ্ঠার ক্ষেত্রে অসাধারণ সেবা দেওয়ার এবং কিরগিজস্তানের নায়েব ন্যাশনাল প্রেসিডেন্ট হিসাবে খেদমত করার তৌফিক পেয়েছেন। মানুষকে যখন সেখানে যাওয়ার তাহরিক করেন, তিনি সেখানে যান ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে, কিন্তু তিনি ধর্মের কাজও অনেক করেছেন, জামাতি কাজে সদা অগ্রগামী থাকতেন, জামাতি বিষয়াদিকে ব্যক্তিগত কাজের উপর প্রাধান্য দিতেন, সেখানকার প্রতিকূল অবস্থা সত্ত্বেও শেষ নিঃশ্বাস পর্যন্ত নিষ্ঠার সাথে জামাতের কাজ অব্যাহত রেখেছেন। নামাজ, তাহাজ্জুদ, দোয়া এবং অজস্র ধারায় সদকা খায়রাত করা, আবশ্যকীয় চাঁদা ও অন্যান্য আর্থিক কোরবানিতে অগ্রগামী, অত্যন্ত গরিব দুঃখীদের দেখাশোনা করতে খেলাফতের প্রতি গভীর ভালোবাসার সম্পর্ক ছিল। জামাতে যে সমস্ত মোবাইল সেখানে গিয়েছেন, তারা অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন, তাদেরও তিনি দেখাশোনা করতেন, কেন্দ্রীয় অতিথিদের সেবা করতেন, সকল মোবাইল তারা এই সকল এলাকায় খেদমত করেছেন বা কাজ করছেন, তারা সবাই বলেন যে তিনি জামাতের জন্য অসাধারণ আত্মাভিমান রাখতেন হৃদয়ে। জামাতে আহমদিয়া কিরগিজস্তানের মিশন হাউস ক্রয়ের ক্ষেত্রে মূল ভূমিকা তারই ছিল। তিনি মসজিদ ছিলেন, দুইজন স্ত্রী, একজন পাকিস্তানি, একজন রাশিয়ান, তিনি দুই মেয়ে এবং চার ছেলে রেখে গেছেন, দুই ছেলে তার রাশিয়ান স্ত্রীর অনুষ্ঠিত, রাশিয়ান স্ত্রী কিরগিজস্তানের অধিবাসিনী, কিরগিজস্তান থেকে তিনি চিঠি লিখেছেন, তিনিও তার আদর্শের প্রশংসা করেছেন, আল্লাহ তাআলা তার প্রতি মাগফিরাত করুন এবং স্বীয় করুণা চাদরে আবৃত করুন, তার স্ত্রী এবং সন্তানদের স্বামী ও নাসের হন, জামাত এবং খেলাফতের সাথে তাদের সবসময় সম্পৃক্ত এবং সংশ্লিষ্ট রাখুন। তিনি যে সকল নেক কর্ম এবং পুণ্যের সূচনা করেছিলেন, সেই সকল নেক কর্ম তাদেরকে ধরে রাখার তৌফিক দান করুন।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.